13 ডিসেম্বর 2019 তরজমানে কাবির আরব বিল্লাহ শেখ উল হাদিস শেখ উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের জুমার পূর্বে আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকা নগর ঢাকা।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلاله ومن والو احمد الشكر کے معاف کر دیں জান্নাত উল ফিরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন। আল্লাহর মহব্বত মারিফত আল্লাহ পাকের পূর্ণাঙ্গ আনুগত্যের জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইয়েরা, মানুষ সত্যিকার মানুষ হয় যখন আল্লাহর সঙ্গে মানুষ মহান আল্লাহর সঙ্গে মানুষ সম্পর্কশীল বলা হয়, একান্ত এবং ঘনিষ্ঠতম সম্পর্ক যখন মানুষ আল্লাহর সঙ্গে পয়দা করে তখন এই মানুষ সত্যিকার মানুষে পরিণত হয়। শুধু আকৃতিতে মানুষ হলেই সেটা কিন্তু আসল মানুষ না। একটা হলো আকৃতির মানুষ, একটা হলো আসল মানুষ। আকৃতির মানুষ তো চেহারা স্বরূপ দেখলে মনে হয় হ্যাঁ এটা মানুষ। তো এই ধরনের মানুষ তো নমরুদও ছিল, এই ধরনের মানুষ তো ফেরাউনও ছিল, এই ধরনের মানুষ তো আবুল হাব আবু জাহালও ছিল। তো এইরকম মানুষ সম্পর্কে আল্লাহ পাক জেলা জেলাল আমানে ওয়ালু পবিত্র কোরআনে বলছেন যে এরা এ পশুর চেয়েও আরও নিকৃষ্ট। মানুষ তো অনেক বেশি সম্মানিত মাখলুক, সবচেয়ে বেশি সম্মানিত সৃষ্টি, কিন্তু আকৃতির মানুষ যদি হয় আর সে আসল মানুষ না হয় তখন সে পশুর চেয়েও নিকৃষ্ট, পশুর চেয়েও খারাপ সে। আর যে মানুষ শুধু আকৃতিতে মানুষ না, আসল মানুষ, মানুষের মানুষ হওয়ার যে মূল হাকিকত সেটা তার ভিতরে যখন বিদ্যমান থাকে, সে মানুষ ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্যাদা সম্পন্ন হয়। আল্লাহ পাক সেই মানুষ হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। যে সকল মানুষ থাকে দুনিয়ায় আর দুনিয়ার রং তামাশে ডুবে যায়, দুনিয়ার লোভ লালসার মধ্যে ডুবে যায় এবং নিজের হারাম লোভ লালসা, নিজের হারাম চাহিদা এই চরিতার্থ করার জন্য, এটা পূরণ করার জন্য অস্থির হয়, এর ভিতরেই ডুবে থাকে, এরা দুনিয়ার স্বাদ এবং মজা এবং উল্লাস তো গ্রহণ করে, দুনিয়াকে প্রাধান্য দেয় কিন্তু আল্লাহকে ভুলে যায় এবং আখিরাতকে ভুলে যায়। তো এই সকল মানুষ জাহান্নামের আসলে জ্বালানি হয়, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আর যে মানুষ থাকে দুনিয়া কিন্তু দুনিয়া থাকা সত্ত্বেও মহান আল্লাহর জন্য বেচায়ন থাকে, বেকুল থাকে এবং মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দিনরাত তার ফিকির থাকে, চিন্তা থাকে, চেষ্টা থাকে। তো যেই মানুষ এভাবে জীবন কাটায় সেই মানুষ আসল মানুষ। এই মানুষ শুধু এই না যে ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্যাদা বলা হয়, জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু তার দিনকে সহজ বানিয়ে দিয়েছেন। আমরা সেই দিনের বিপরীতে চলার জন্য যারা অভ্যস্ত হয়ে পড়ছে তো নিজের কাছে সেটা কঠিন লাগে, কিন্তু যে মানুষ সেই দিন মোতাবেক জিন্দেগি বানায় তখন তার ভিতরেই সে মজা পায়। অসুস্থ রোগী যে কঠিন রোগে আক্রান্ত, লিভারে ক্যান্সার হয়ে গেছে, সে তো এক লোকমা খাইতেও কষ্ট পায়, কিন্তু পেট যার সুস্থ, লিভার যার সুস্থ, তো এইরকম ক্ষুধা লাগে যে প্লেটকে প্লেট বিরিয়ানি সে হজম করে ফেলে, দুই তিন প্লেট খাওয়ার পরে বলে যে ভাই আর একটু এদিকে খেয়াল করেন, আরও একটু খেয়াল করতে বলে, তো তার লিভার সুস্থ এবং তার রুচি ভালো, তো এই জন্য এই মানুষ খাওয়ার জন্য এইভাবে উৎসাহী হয়, উদ্গ্রীব হয়। আর যে লিভারের ক্যান্সারে আক্রান্ত মানুষ জোর করলেও তাকে খাওয়ানো মুশকিল হয়ে যায়। হ্যাঁ, আমার ভাইয়েরা কুফরের ক্যান্সারে, শেরেকের ক্যান্সারে যারা আক্রান্ত, তাদের কাছে তো দিন ভালো লাগে না, কাফের মুশরিকদের কাছে ইসলাম ভালো লাগে না, বরং ইসলাম দেখলে তাদের গা জ্বালা হয় বিধর্মীদের কাছে। আর মুসলমানদের মধ্যে ওই সকল মানুষ যারা দিন রাত হাজারো গুনাহের কাজ করতে করতে নিজের অন্তরাত্মাকে ভীষণভাবে অভিশপ্ত, লানতগ্রস্ত, সিরিয়াসভাবে কলুষিত বানায় ফেলছে, তো ওই সকল মানুষের অন্তরাত্মা যেহেতু চরমভাবে কঠিনভাবে কলুষিত, এই ধরনের অন্তরাত্মা থেকে ভালো কাজের প্রতি আগ্রহ উৎসাহ পয়দাই হয় না, কঠিন হয়। কখনো মুসলমান হিসাবে কখনো সে কোনো ভালো কাজ করার চেষ্টা করলো, ভিতর থেকে কোনো সাড়া পায় না, তো ভিতরটা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহ আমাদের এইরকম ক্যান্সার থেকে হেফাজত করেন। আর যে সকল মানুষের অন্তরাত্মা ইমানের নূরওয়ালা, ইসলামের নূরওয়ালা, নেক আমলের নূরওয়ালা, সুন্নতের নূরওয়ালা, এ সকল মানুষকে দেখবেন যে ঘর নামাজের সময় হলে কোমরের ভিতরে দড়ি দিয়ে যদি কেউ বাইন্দা রাখার চেষ্টা করে, সে সেটাকে বরদাস্ত করতে পারে না। হ্যাঁ, যে আমাকে কেন এই কষ্ট দিতেছ, আমাকে আমার আল্লাহর কাছে যাইতে দাও, আমি যখন নামাজে দাঁড়াবো মহান আল্লাহর সঙ্গে আমার মিলন ঘটবে, মহান আল্লাহকে আমি নামাজের ভিতরে পেয়ে যাবো। হ্যাঁ, দোয়া মোনাজাতের ভিতরে আমি আমার আল্লাহকে পেয়ে যাবো, হজের মধ্যে, তওয়াফের মধ্যে, সাফা মারওয়ার সাইর মধ্যে আমার আল্লাহকে পাবো, কুরবানি করলে কুরবানির মধ্যে আমার আল্লাহকে আমি পাবো, এর ভিতরে সে ভীষণ আনন্দ, খুশি, উল্লাস, আবেগ, উচ্ছ্বাস সে উপলব্ধি করে, কারণ রূহ তার নূরওয়ালা, অন্তর তার নূরওয়ালা, এবং কলুষ কালিমা থেকে মুক্ত। যত বেশি অন্তর কলুষ কালিমা থেকে মুক্ত হয় এবং অভিশপ্ত দাগ থেকে মুক্ত হয়, তত বেশি আখেরাতের কাজ, দিনের কাজ, ইসলামের কাজ, আল্লাহর সন্তুষ্টির কাজ তার কাছে সহজ লাগে, শুধু তা না, বরং ভীষণ মজাদার লাগে, মধুময় লাগে। সারা দুনিয়ার মধু এতটা মধুময় না, একবার আল্লাহর নাম নিলে যতটা মধুময় সেটা অনুভব হয়, একবার আল্লাহ পাকের নাম নিলে যতটা মধুময় তা অনুভব হয়। সারা পৃথিবীর মধুতে এতটা মধুময়তা নাই, এক সেজদার মধ্যে একটা সেজদা যতটা মধুময় মনে হয়, একটা সেজদা যতটা আরামদায়ক মনে হয়, শান্তিদায়ক মনে হয়, যে মধু খাইলে, মাছ খাইলে, বিরিয়ানি খাইলে জিব্বার ভিতরে মজা পাওয়া যায়। ইমানওয়ালা যখন আল্লাহর খুশিওয়ালা আমল করে, রূহ সেটার মজা উপলব্ধি করে, রূহ সেটা মজার উপলব্ধি করে, সে এবং সেই বন্দা অনুভব করে যে দুনিয়ার রাজা বাদশারা এই মজা স্বপ্নেও কোনোদিন দেখে নেই, এমন এক স্বাদ মজা আল্লাহ পাক এই বন্দাকে দান করেন যেটা এই বন্দা রূহের দ্বারা অনুভব করতে থাকে। তবে এই যে কোনো ন্যাক আমল, এটা ন্যাক আমল তখন হয় যখন সেটা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো নিয়ম নীতি পদ্ধতিতে করা হয়, নিজের ইচ্ছা মতো কোনো কাজ করলে, কোনো আমল করলে সেটা আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য হয় না, সুন্নত তরিকা মোতাবেক করলে ছোট ছোট আমল সেটা দামি হয়ে যায়। এজন্য পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন যে হে রসুল, আপনি আমার বান্দাদেরকে বলেন যে যদি তোমরা সত্যি আল্লাহকে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তো সেটার পদ্ধতি হলো এই যে তোমরা সবাই আমাকে অনুসরণ করবে জীবনের সর্বক্ষেত্রে। পরিষ্কার কথা, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করবে। এবং কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমার রসুলের জীবনের সর্বক্ষেত্রে তোমাদের জন্য সুন্দর চমৎকার মডেল মজুদ, নমুনা মজুদ, তোমরা সেই নমুনা ফলো করলেই আমার হবে একদম সোজা জান্নাতি হবে। হ্যাঁ, এক বুজুর্গের ভাষায় নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নকশা যারা অনুসরণ করবে তারা জান্নাতে পৌঁছবে, তারা আল্লাহ পর্যন্ত পৌঁছবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে উম্মত, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তোমাদের দায়িত্ব হলো জীবনভর জীবনের সর্বক্ষেত্রে আমার আদর্শ ফলো করতে থাকা, এটা তোমরা আমার সুন্নতকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, শক্ত মজবুত ভাবে আমার আদর্শকে আঁকড়ে ধরো। আজকে বড় বেশি আফসোসের বিষয়, অনেক কষ্টদায়ক ব্যাপার, অনেক দুঃখজনক, অনেক বড় সর্বনাশী বিষয় হয়ে গেছে যে মুসলমানদের বিশাল এক তবকার মধ্যে ইহুদি খ্রিস্টানদের জীবনধারার প্রভাব প্রচণ্ড রূপ লাভ করছে। ইহুদি খ্রিস্টানদের জীবনধারা, একসময় আমাদের মুসলমান নারীরা যে একদমই সে পর্দা এবং সে শালীনতা, এই ধরনের লজ্জাশীলতা এবং শালীনতা সমৃদ্ধ যে সকল পোশাক আদি আচার আচরণ সেগুলো অবলম্বন করতে গ্রহণ করতে তারা আগ্রহ বোধ করতেন এবং এটার মধ্যে তারা নিজের জীবনের শ্রেষ্ঠ সম্মান বোধ করতেন। কিন্তু মুসলিম নরনারীদের মধ্যে বিশাল একটা অংশ এখন বিদ্রোহীদের জীবনাচার, বিদ্রোহীদের কালচার, এগুলো বিদ্রোহীদের পোশাক আদি এগুলোকে প্রাধান্য দেয়, মনে করে এর ভিতরে আমরা বেশি ভালো হব, আমরা বেশি বড় হব। আরে বড় তো তোমার কল্পনায়, হ্যাঁ, বড় ইহুদিদের দৃষ্টিতে, বড় খ্রিস্টানদের দৃষ্টিতে, বড় হলো সে আল্লাহ পাকের অভিশপ্ত একটা তবকা একটা শ্রেণীর দৃষ্টিতে, কিন্তু আসমান জমিনের স্রষ্টার নজরেও কি তুমি বড় হইলা, তুমি সম্মানিত হইলা, তুমি মর্যাদা সম্পন্ন হইলা, কি হলো এটা আজকে মুসলমানদের মধ্যে? দুনিয়ার এই মুসলিম দেশগুলোর বাইরে অমুসলিম দুনিয়াতে এখন মেয়েরা তো পোশাক আদির ক্ষেত্রে এমন এক স্তরে পৌঁছে গেছে যে পুরুষরা ফুল প্যান্ট এবং ফুল শার্ট পরে, শার্ট পরে এবং পুরো প্যান্ট পরে, কিন্তু মেয়েরা সেখানে স্কার্ট পরে, হাফ প্যান্ট পরে, এইরকম অবস্থা হয়ে গেছে দুনিয়ার বিভিন্ন দেশে। এবং আশ্চর্যের বিষয় হলো অনেক মুসলিম দেশে এই কালচার শুরু হয়ে গেছে ব্যাপকভাবে, এবং দিন যতই যায় এই কালচারটা ততই বেশি বিপজ্জনকভাবে বাড়তেছে। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা আসি কয়দিনের জন্য? হ্যাঁ, এই উল্লাস, এই আনন্দ, এই ফুর্তি, এই সীমালঙ্ঘন কতদিন অব্যাহত থাকবে? এরপরে কি দুনিয়ার থেকে আমাদের যাওয়া লাগবে না? আমরা কি চিরদিনের জন্য জীবন নিয়ে আসছি? আমাদের কোনোদিন মৃত্যু হবে না? তো মৃত্যুর পরে মহান স্রষ্টার নিকট আমাদের হাজির হওয়া লাগবে, এই কথা আমরা মুসলমানরা তো বিশ্বাস করি। তাহলে সে মহান আল্লাহর কাছে যাওয়ার পরে আমরা মুখ দেখাবো কিভাবে? আমরা কি এই কথা বলবো যে হ্যাঁ, ইহুদি এবং খ্রিস্টানদের জীবনাচার, তাদের কালচার অনুসরণ করে আমরা জীবনকে আমরা সফল কাম বানায় নিয়ে এসেছি, এইটাকে আল্লাহর কাছে পেশ করা সম্ভব হবে? আখিরাত বিশ্বাসকারী, আল্লাহকে বিশ্বাসকারী, কোরআন বিশ্বাসকারী মানুষদের অবস্থা এমনটা তো হওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত হইতে পারে না, গ্রহণযোগ্য হইতে পারে না। কারণ সে কাফের মুশরিকরা আখিরাতের ব্যাপারে পরকাল জীবনের ক্ষেত্রে একদমই বেপরোয়া, তারা কোনো পরোয়া করে না। কিন্তু মুসলমান তো বিশ্বাস করে আসমান জমিনের যিনি মালিক তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে রিজিক দেন, তিনি আমাকে পালেন, এ আমার এই দুই চোখের আলো মহান আল্লাহর দান, আমার জবানের বাক শক্তি মহান আল্লাহর দান, আমার শ্রবণ শক্তি মহান আল্লাহর দান, আমার অন্তরাত্মা বিবেক বুদ্ধি সবকিছু মহান আল্লাহর দান, আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মহান আল্লাহর দান, আমার প্রতিটি অঙ্গের চমৎকার নিখুঁত সুন্দর এই সেটিং, এটা মহান আল্লাহর দান। তো মহান আল্লাহর সীমাহীন অনুগ্রহের মধ্যে আমি ডুবে আছি, সেই মহান আল্লাহকে সন্তুষ্ট করতে পারা, এটাই আমাদের জীবনের, এটাই আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় সম্মানের বিষয়, যে আমাদের জীবনের সবচেয়ে বড় সাফল্যের বিষয়। সারা দুনিয়ার সবগুলো লেখাপড়া কমপ্লিট করার পরও, রপ্ত করার পরও যদি না আল্লাহর সঙ্গে সম্পর্ক আমি করতে পারলাম, তা আমার জীবন ব্যর্থ। আর দুনিয়ার কোনো লেখাপড়াও যদি আমি করতে না পারলাম না, কিন্তু মহান আল্লাহর সম্পর্কের ক্ষেত্রে আমি অগ্রগামী, তাহলে লেখাপড়া না করা সত্ত্বেও আমার জীবন নিঃসন্দেহে সফল কাম। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন তো সেই কথাই বলছেন, তোমার মধ্যে ঈমান আছে আর আল্লাহর সঙ্গে সম্পর্ক পয়দা করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে, সেরকম সুন্দর আমল, সেরকম সুন্দর জীবন তোমার ভিতরে আছে, তো তবেই তুমি সফল কাম। হ্যাঁ, তবে তুমি সম্মানিত, দুনিয়াও তোমার সম্মানিত, আখেরাতও তোমার সম্মানিত। এক বুজুর্গ বলেন যে কিসি খাক ইবে মত কর খাক, আপনি জিন্দেগানি কো জওয়ানি কর ফেদা উস পর কি জিসনে দি জওয়ানি কো। হে মানুষ, এই পৃথিবীর সব কিছু মাটি, হ্যাঁ, জায়গা জমি ঘর বাড়ি সব কিছুই মাটি, তুমিও মাটির তৈরি। তো এই মাটির উপরে তোমার মূল্যবান জীবনটাকে তুমি মাটি করে দিও না। যিনি এই জীবনদাতা, যিনি যৌবনদাতা, সেই মহান আল্লাহর উপরে তোমার জীবনকে তুমি উৎসর্গিত করো, তবেই তুমি দামি হবে। এবং এই বুজুর্গ বলেন যে না গুলু সে মুচকো মতলব, না গুলু কে রঙ্গ বুসে, দুনিয়ার রূপ লাবণ্য চাকচিক্য এটার পাগল আমি না। হ্যাঁ, কিসি আর সিন্ধ কো হ্যায় মেরি জিন্দগি কা ধারা, যে এই দুনিয়ার মধ্যে ফুলের যিনি স্রষ্টা, ফলের যিনি স্রষ্টা, এই পৃথিবীকে রূপ লাবণ্য দানকারী যে মহান আল্লাহ, সেই মহান আল্লাহর তালাশে আমার জীবন উৎসর্গিত। আল্লাহ আমাদেরকে সেই পথে কবুল করেন। হ্যাঁ, আমরা এই দুনিয়াতে আসছি এখানে কারোই কোনো প্ল্যান প্রোগ্রাম মোতাবেক এই অনন্তকাল থাকা তো কোনোদিন সম্ভব হবে না। এই না যে 85-90-95 বছরের মানুষগুলোরই কেবল মৃত্যু হয়, বরং যুবকদেরও মৃত্যু হয়। বহু মানুষ, বৃদ্ধ মানুষরা যুবকদেরকে বৃদ্ধ হাতে দাফন করতে বাধ্য হয়েছে, অনেক ছোট্ট ছোট্ট শিশুদের পর্যন্ত মৃত্যু হয়। এমনটা না হলেও তো আল্লাহ পাকের কোনো কিছু যায় আসতো, যায় আসে না, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালহু এমন ঘটনাবলীর মাধ্যমে পৃথিবীর সব লোকদেরকে শিক্ষা দান করেন যে তোমার জীবন তোমার হাত, তোমার নিয়ন্ত্রণে নাই, তোমার হাতের মুঠায় নাই। যখন মহান স্রষ্টার ইচ্ছা হবে দুনিয়ার থেকে, অবশ্যই বিদায় গ্রহণ করতেই হবে। এজন্য সময় থাকতে তোমরা কাজ করো, জীবনটাকে সুন্দরভাবে গড়ো, আল্লাহর পছন্দের উপযুক্ত বানায় বানাও তোমরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযাত আল মউত, যে তোমার মৃত্যু যে আসবে সেই কথাটা বারংবার তুমি স্মরণ করো, বারংবার তুমি স্মরণ করো। মৃত্যুর স্মরণ যখন মানুষ বারংবার করে, তখন অন্যায় অনাচার, খারাপ পথ, ধ্বংসাত্মক পথ, বিনাশী পথ থেকে নিজে হেফাজতে থাকার জন্য সেটা সহায়ক হয়। হ্যাঁ, এবং আখেরাতের জীবনের কল্যাণকামিতা, এটা যেন সর্বদা তোমার মনে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষ যারা, তারা এই পাপাচারের দুনিয়া থেকে নিজেকে আলাদা রাখে, দূরে রাখে, এবং পরকাল জীবনকে এই দুনিয়াতে থাকা অবস্থায় সর্বদা গড়তে থাকে। আল কাইয়ুস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদ আল মউত, জ্ঞানী মানুষ এই কাজ করে যে নিজের নিজের খাম খেয়ালি মোতাবেক সে চলে না, তাই না, নিজের খাম খেয়ালির উপরে সে চলে না, বরং আল্লাহ পাকের সন্তুষ্টির উপর নজর রেখে ফের চলে সে দুনিয়াতে। হ্যাঁ, ও আমিল আল মা বাদ আল মৌত, আর সে সর্বদা খেয়াল রাখে যে আমার এই দুনিয়া ক্ষণস্থায়ী, এখান থেকে আমাকে অবশ্যই বিদায় নিতে হবে, এজন্য পরকালের সামান জোগাড় করার কাজে সে সর্বদা ব্যস্ত থাকে। যেখানেই থাকে আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহ পাকের কথা মনে রাখে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালহু আমাদেরকে কবুল করেন। এবং আমার ভাইরা, শুধু এটা না যে আমরা নিজেরা ভালো কাজে অগ্রসর হব, নেক আমলওয়ালা জীবন বানাবো, বরং নিজের ঘরের লোকদের, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খানদানওয়ালা, পাড়া প্রতিবেশী সকলে যাতে দিনদার হয় সেদিকেও আমাদের খেয়াল রাখা দরকার। আসেন ভাই চলেন নামাজে যাই, হ্যাঁ না, নামাজের দাওয়াত দিই তাকে, চলেন মসজিদে যাই, ওখানে কিছু দিনই কথা হবে। তো লোকদেরকে দিনের পথে ডাকার জন্য চেষ্টাও করা চাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিকও নসিব করে দেন। তো জীবনের সকল কাজের মধ্যে মুসলমানের নজর থাকা চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। ইহুদি খ্রিস্টানদের উপর নজর রাখা, এটা কি উঁচু নজর? এটা কি দামি নজর? এটা কি সফল নজর? হ্যাঁ, তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানওয়ালু নমুনা বানায় দিছেন, হ্যাঁ, পৃথিবীর সেরা সর্বশ্রেষ্ঠ মডেল বানায় দিছেন পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। যে কোনো এক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুতি এবং দূরত্ব, এটা কিন্তু এটা বড় কোনো গুনাহ কবিরার বিষয় যদি নাও হয়, তবুও এটা আমার জীবনের জন্য ভালো জিনিস না। যেমন যে আপনার চেয়ার টেবিলে খাওয়া হারাম তো না, চেয়ার টেবিলে খাওয়া এটা গুনাহ কবিরা না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা না। হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনোই একবারের জন্য চেয়ার টেবিলে খান নাই, এবং তিনি বলতেন যে আকুলু কামা ইয়াকুলুল আব্দু, একজন বান্দার যেই যেরকম বিনয়ের সাথে খাওয়া উচিত সেভাবে আমি খাই। তো যখন নাকি সে ও আজলিসু কামা ইয়াজলিসুল আব্দু, এবং একজন বান্দা যেরকম বান্দা ছিল বিনয়ের সাথে বসা উচিত সেভাবে আমি বসি, তো সব সময় তিনি এইভাবে বসতেন, হ্যাঁ, সব সময় তিনি এইভাবে খাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ার টেবিলে খান নাই, এর ভিতরে একটা বেপরোয়া ভাব ফুটে ওঠে, হ্যাঁ, যে বান্দা ছিল বিনয়, বিনয়ের সুন্দর চরিত্রটা এর মধ্যে ফুটে ওঠে না। এখন 10 পয়সা হাতে বেশি একটু জমা হলেই ঘরের ভিতরে খাওয়ার জন্য একটা চেয়ার টেবিলের এরিয়া তৈরি হয়ে যায়, যে আমরা ঘরে ঘরে চেয়ার টেবিল। চেয়ার টেবিলটা শিক্ষা দিল কি? এটা কি কেউ বলতে পারবেন? যে দাউদ আলাইহিস সালামের শিক্ষা, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের শিক্ষা, আর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটা। তো এই যে কাজটা আমরা করলাম একদিনের ব্যাপার তো না, প্রতিদিন চেয়ার টেবিলে খাওয়া হচ্ছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কেবল দূরত্ব তৈরি হচ্ছে, নাউযুবিল্লাহ তাআলা মিন জালিক। এটা কি একটা ভালো কাজ হলো? চেয়ার টেবিলে ওই সকল মানুষ খাবেন যাদের হাঁটুতে ব্যথা, যাদের ডাক্তার বলছেন নিচে বসবেন না, কোমরে ব্যথা। তো এইরকম অসুস্থ লোক কি আপনারা ঘরের সবগুলো মানুষ? সবগুলো মানুষের হাঁটুতে ব্যথা, সবগুলো মানুষের কোমরে ব্যথা, আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা সবারই যে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা হয়ে গেছে, সবার জন্যই ডাক্তারের পরামর্শ যে আপনারা কিন্তু পুরো ঘরের সব মানুষ টেবিলে বসে খাবেন, চেয়ারে বসে খাবেন, আর না হলে আপনাদের বড় ক্ষতি হবে এমনটা। তাহলে কিসের জন্য এই মানসিকতা তৈরি হলো? এটা শুধু 2 পয়সার উল্লাস, অথবা এটা অদূরদর্শিতা? হ্যাঁ, 2 পয়সার উল্লাস অথবা অদূরদর্শিতা, আখেরাতের ব্যাপারে ফিকির অনুপস্থিত থাকা, সেই কথা মনে না থাকা, যে অবস্থাটাকে পরিবর্তন করা চাই। আপনি ভালো দামি সেখানে কার্পেট বিছান, যেখানে খাইতে বসবেন কোনো দোষ নাই, হ্যাঁ, সুন্দরভাবে দামি কোনো কাপড় সেখানে বিছান, কার্পেট বিছান, তার উপরে দামি চাদর বিছান, সেখানে দস্তরখান বিছান, তো তার উপরে আপনি খানা খান, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্কটা আরো নিকটতম হবে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্কটা আরো নিকটবর্তী নিকটতম বানানো, এটা কি আমার লাভ হলো না ক্ষতি? এটা আমার জীবনের ব্যর্থতার অংশ হলো নাকি সফলতার অংশ? তো আমি এই কাজটা কেন করব না? আমার জন্য তো আল্লাহ রাসূল পছন্দ করেন যে জীবনের সর্বক্ষেত্রে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আমরা ভালোবাসব এবং সেটাকে ফলো করব। এবং ব্যাপকভাবে মুসলমান নরনারীরা, এমনকি তাদের দেখা দেখি ওই সকল ঘরের শিশুরা পর্যন্ত বাম হাতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে, খায় বাম হাতে, পানি পান করে বাম হাতে, একটা ফল নিল তো বাম হাতে, বাম হাতে তো শয়তান খায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তা আমাদেরকে আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে দিচ্ছেন যে তোমরা কিন্তু জীবনভর শয়তানেরই অনুসরণ করবা, ইবলিসের অনুসরণ করবা, এটা কি আল্লাহ আল্লাহ রাসূল চান? তা আমরা কি চাই যে আমরা ইবলিসের অনুসারী হব? তো ইবলিসের অনুসারী হব সেটা কোনো মুসলমান নিঃসন্দেহে চায় না। তাহলে ইবলিসের কর্মকাণ্ড আমাদের দ্বারা ঘটুক, এটা আমরা কিভাবে চাইতে পারি? তো এই কাজটার থেকে আমরা বিরত হব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কসম, কোনোভাবে বাম হাতে না খাওয়া, কোনোভাবে বাম হাতে পানি না পান করা, বরং যাদের অভ্যাস হয়ে গেছে এটাকে অবশ্যই পরিবর্তন করা চাই। অত্যন্ত বেদনাদায়ক বিষয়, অত্যন্ত লজ্জাকর বিষয় যে যে সকল হাজি সাহেবরা হজ করতে যান পৃথিবীর সবগুলো মুসলিম দেশ থেকে, যত মুসলমানরা হজ করতে যান, এদের মধ্যে মনে হয় যে অধিকাংশ মানুষই বাম হাতে পানি পান করতে অভ্যস্ত, বাম হাতে খাইতে অভ্যস্ত, যাকে দেখো বাম হাতে কিছু একটা ধরলে টান দিয়ে বাম হাতে নিয়ে যায়। অথচ এটা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের শিক্ষার একদম বিপরীত। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ডান হাতে ভালো কাজগুলো করা, ডান দিক থেকে করা এতটা পছন্দ করতেন, এমনকি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন জুতা পরিধান করতেন, চপ্পল পরিধান করতেন, তখনও আগে ডান পায়ে পড়তেন, তখনও আগে ডান পায়ে পড়তেন, খুলতে সময় বাম পা থেকে আগে খুলতেন। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন মাথায় দাড়িতে চিরুনি করতেন তখন আগে ডান দিক থেকে শুরু করতেন, ডান দিকটাকে আল্লাহ পাক এত পছন্দ করেন, ভালো কাজের মধ্যে ডান দিক, আর নিম্ন কাজ নিচু কাজের মধ্যে বাম দিককে আল্লাহ রসুল পছন্দ করেন। যেমন পেশাব পায়খানার পরে আবদাস করা, পানি ব্যবহার করা, তো সেটা কি ডান হাতে না বাম হাতে? সেটাতে সেটা বাম হাতে। তার মানে হলো নিচু কাজ যদি হয়, যে কাজটা নিচু এরকম কাজটাতে বাম হাতকে ব্যবহার করা, ভালো কাজ, সুন্দর কাজ, উন্নত মানের কাজ সেটাকে ডান হাত দ্বারা শুরু করা, সেখানে ডান হাতকে ব্যবহার করা। তো পেশাব পায়খানা কি উন্নত না নিচু কাজ? নিচু কাজ, সেখানে কি ডান হাত ব্যবহার করতে হবে না বাম হাত? সেখানে বাম হাত। এ ব্যাপারে কারো দ্বিমত আছে কিনা, কোনো দলের কোনো গোষ্ঠীর, হ্যাঁ না, কারো তো কোনো দ্বিমত নাই। তো এতটুকু যখন স্পষ্ট হলো যে পেশাব পায়খানার পর পরিষ্কার করা, পানি ব্যবহার করা সেটা বাম হাতে হওয়া চাই, তো বাম হাতটা কি উন্নত কাজে ব্যবহার হলো নিম্ন কাজে? খাওয়া দাওয়া খাওয়া, হ্যাঁ না, পানি খাওয়া, দুধ পান করা, চা পান করা, সেটা কি নিচু কাজ না উন্নত কাজ? তো সেই এত নিম্নমানের কাজে, নোংরা কাজের মধ্যে যেখানে বাম হাত ব্যবহৃত হলো, সেই বাম হাতটাকে খাওয়ার মধ্যে এভাবে ব্যবহার করা, এটা কি বিবেক বুদ্ধি সম্পন্ন হলো? এটা কি বিবেকসম্মত কাজ? এটা কি বিবের আলো এতেই সহায় দেয়? কতটা আজকে আমরা আল্লাহর দিনের বুঝ থেকে বঞ্চিত হয়ে আছি। আল্লাহ পাক আমাদেরকে আলোর পথে, নূরের পথে, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের সঙ্গে একান্ত সম্পর্কের পথে ফিরবার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের কামিল নূর দান করেন, পরিপূর্ণ নূর দান করেন, হুশ জ্ঞান এবং বুঝ দান করেন মহান রব্বুল আলামিন। আরেক বিষয় হলো, এখন ঘরে ঘরে খালি ছবি, মানুষের ছবি, জীবজন্তুর ছবি, এটা কি আল্লাহ বলে দিয়েছেন যে ঘরে ঘরে মানুষের ছবি রাখবা, জীবজন্তুর ছবি রাখবা, তো তোমার জীবন ধন্য, হ্যাঁ, তোমার জীবন রহমতের যোগ্য, তোমার জীবন জান্নাতুল ফেরদাউসের তত বেশি উপযুক্ত হবে যত বেশি ঘরের মধ্যে এবং মোবাইলের মধ্যে পকেটের মধ্যে ছবি রাখবে। এরকম কোনো হাদিস আছে? কোরআন শরীফের কোনো আয়াত আছে? আশ্চর্যের বিষয় হলো, এক ধরনের মৌলবী মানুষ পর্যন্ত এখন এই এই অপরাধে, এই কঠিন রোগের ভিতরে আক্রান্ত, এই কঠিন রোগে আক্রান্ত। চতুর্দিকে এখন ছবি আর ছবির বন্যা, ওয়াজ মাহফিলগুলো হয়ে গেছে এখন ফটো স্টুডিও, যে ওখানে ব্যাপকভাবে মানুষ ভিডিও করতে থাকে, ছবি তুলতে থাকে। কোন কিতাবে আছে এগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আসাদ্দান নাস আযাবান ইয়াউমাল ইন্না আসাদ্দান নাস আযাবান ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাল মুসাববিরুন। কিয়ামতের দিন আল্লাহর সামনে কঠিন থেকে কঠিন শাস্তিযোগ্য মানুষ তারা, যারা ছবি তোলে। কি কথা বুঝেন নাই? সে পুরান যুগের ছবি একভাবে তুলতো, পরে ধীরে ধীরে এগুলো আপডেট হইতে থাকছে। কখনো পাথরের ভিতরে ছবি অঙ্কন করা হইতো, গাছ গাছালির মধ্যে ছবি অঙ্কন করা হইতো, কাপড় চোপড়ের মধ্যে ছবি অঙ্কন করা হইতো, এই এক জমানা ছিল। পরে বিজ্ঞানের যুগ আসছে, তো সেগুলো সে ছবি তোলার পদ্ধতির পরিবর্তন করছে, কিন্তু সেটা ছবি, কি কথা বুঝতেছেন ভাইয়েরা? অনেক ভদ্র লোকেরা এই কথা শিখছে, যেটা ডিজিটাল ছবি, ডিজিটাল ছবি মানে ছবি কিনা সেটা জিজ্ঞেস করি, বলে হ্যাঁ ছবি, তবে ডিজিটাল ছবি হলে এটা সর্বনাশা জিনিস। কি বুঝতেছেন ভাইয়েরা? এটা রসগোল্লা তো না, হ্যাঁ এটা সুরা ইয়াসিন তো না, যে এটা আখেরাতে আল্লাহকে দেখাবো। কি হলো আজকে মুসলমানদের ঘরে ঘরে ছবি? এবং সে এক হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসাদ আহলিন নারি আযাবান, ইন্না আসাদ আহলিন নারি আযাবান মান কাতালা নাবিয়ান আও কাতালাহু নাবিয়ুন আও ইমামুন জাইরুন ওয়া হাউলাইল মুসাফিরুন। যে জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরে জাহান্নামীদের মধ্যে যারা কঠিন থেকে কঠিনতর শাস্তি যাদের হবে, তারা তাদের মধ্যে এই সকল মানুষগুলো, এক হলো যে কোনো নবীকে হত্যাকারী, আরেকজন নবীর হাতে যে নিহত হয়েছে, কারণ নবীর হাতে কোনো ভালো মানুষ তো নিহত হইতে পারে না, নবীর হত্যাকারীর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি হবে। নবীর হাতে যে নিহত হলো, নবী যাকে হত্যা করছেন, তারও কঠিন থেকে কঠিন শাস্তি হবে। ইমাম জায়ের এবং যে জুলুমবাজ রাষ্ট্রপ্রধান, তারও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি হবে। ওহাউলাইল মুসাফিরুন, এবং যারা ছবি তোলে তো তাদের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি হবে। এই মানুষগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সারিতে খাড়া করে দিয়েছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এত কঠিন বিষয়, এই বিষয়টার ব্যাপারে আমরা সচেতন হওয়ার চেষ্টা করব। এই অবৈধ নাজায়েজ হারাম উল্লাস থেকে নিজেকে, নিজের সন্তানদেরকে বিরত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা জালালু মানওয়ালু আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। আরো কিছু বিষয় আছে, অনেকে মোষ অনেক একদম ঠোঁটের ভিতরে ভর্তি করে রাখে, দেখলে মনে হয় যে পুরো একটা জঙ্গল। আরে ভাই এটা কি তরিকা? সমস্ত নবী রসুলগণ মোষ ছোট করতেন, আমরা মোষ ছোট করবো, এতে আল্লাহ পাক খুশি হবেন। অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহ পাক দান করছেন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মাধ্যমে বন্দেগী করার জন্য, আল্লাহকে খুশির আমল করার জন্য, ইচ্ছা মতো চলার জন্য না, নিজের খুশি মতো চলার জন্য না। তো আল্লাহ রসুল এটা পছন্দ করেন যে মোষগুলো বড় বড় না রাখা, বরং ছোট ছোট করে রাখা, সেটা করব আমরা। আর এখানে একটা বিষয় হলো যে উপরের ঠোঁটের মুখ যদি এত বড় হয়, এতটা বাড়ে যে উপরের ঠোঁটের কিনারাটা একদম ঢেকে যায়, তো এটা মাকরুহ তাহরিমি, হারাম হয়ে যায় তখন, এ মারাত্মক গুনাহ হয়ে যায় তখন, এই বিষয়ে খেয়াল রাখা চাই। এবং দাড়ি এই চেহারার মধ্যে রাখা, এটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন। পৃথিবীতে এমন কোনো নবী রসুল আসেন নাই যাদের, যেই নবী রসুলের চেহারার মধ্যে দাড়ি ছিল না। আর দাড়ি রাখার তরিকা হলো নিজের হাতের এক মুঠ, ডান দিক থেকে এক মুঠ, বাম দিক থেকে এক মুঠ, এবং থুতনির নিচের দিক থেকেও এক মুঠ, এই পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। শুনতেছেন ভাইয়েরা? হ্যাঁ, অনেকে আবার একটু পরিপাটি করার জন্য দাড়ি কাট ছাট করে, এদিক থেকে একটু ছাটে, ওদিক থেকে একটু ছাটে, কিন্তু সেই ছাট কাট করাটা এটা আমার খেয়াল মতো না হইয়া আল্লাহ রসুলের পছন্দ মতো যাতে হয়, সেটাও খেয়াল রাখা চাই। কথা বুঝে আসছে? আর একটা বিষয় হলো যে হাতের নখ, পায়ের নখ, এগুলোকে কাটা, এগুলোকে ছোট রাখা। সমস্ত নবী রসুলদের মহান আদর্শ যা ছিল, তার মধ্যে এই আদর্শটাও ছিল যে তারা এই নখ কাটতেন, নখগুলোকে কাটতেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতেন। মুসলমান তো সর্বাধিক পরিষ্কার পরিচ্ছন্ন, সবচেয়ে বেশি পবিত্র, সবচেয়ে বেশি পরিচ্ছন্ন। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান আল্লাহ পবিত্র, এবং যে বান্দা পবিত্র হয়ে থাকে তাকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, এবং মহান আল্লাহ সুন্দর। হ্যাঁ, তো যে বান্দা পরিচ্ছন্ন হয়ে নিজেকে সুন্দর বানায় রাখে তাকে আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ তাআলা নিজেদের খেয়াল খুশি বর্জন করে মহান আল্লাহর মর্জি এবং পছন্দ মোতাবেক চলার জন্য এবং জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর অন্তস্থল থেকে অনুসরণ করার জন্য আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন, 01715 8068 69
অনেক সোজা তো ভাই মাসাল, অনেক সোজা করে দিছে।